ప్రదతీకారము. ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কারণ, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ, গৌর প্রেমানন্দে হরি হরি বল, নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে, নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যাদিশতায়, হরে কৃষ্ণ। কালের আবর্তন হয় চক্রাকারে, যেমন একটা সেকেন্ডের পরে আরেকটি সেকেন্ড আসে, একটি মিনিটের পরে আবার আরেকটি মিনিট আর শুরু হয়, একটি দিনের পরে আবার আরেকটি দিন শুরু হয়, একটি সপ্তাহের পরে আরেকটি সপ্তাহ শুরু হয়, একটি মাসের পর আরেকটি মাসের শুরু হয়, একটি বছরের পর আরেকটি বছর শুরু হয়। এইভাবে আমরা দেখতে পাই কাল চক্রাকারে ভ্রমণ করে। এখন সেই কালের যে বৃহত্তর যে চক্র বা আবর্তন সেটি হচ্ছে যুগ। চারটে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। এবং সেই চারটি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, এই চারটি নিয়ে একটি চতুর্যুগ, এবং সেই চতুর্যুগের পরে আবার আরেকটি চতুর্যুগ শুরু হয়। সত্যযুগের পরে আসে ত্রেতা যুগ, ত্রেতার পরে দ্বাপর, দ্বাপরের পরে কলি, কলির পরে আবার সত্যযুগ। এইভাবে কালের আবর্তন হয় চক্রাকারে। এইভাবে 1000 চতুর্যুগে ব্রহ্মার এক দিন হয়, এবং ব্রহ্মার সেই এক দিনে প্রতিদিন একবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রহ্মাণ্ডে আসেন। কখন আসেন? অষ্টবিংশতি চতুর্যুগে। 1000 চতুর্যুগের মধ্যে যে অষ্টবিংশতি চতুর্যুগ, সেই চতুর্যুগের দ্বাপরে ভগবান স্বয়ং অবতীর্ণ হন। সেই স্বয়ং ভগবান কে? তার স্বয়ং রূপটি কি? বিভুজ, শ্যাম সুন্দর, মুরলী ধর, এইটি হচ্ছে ভগবানের স্বরূপ বা স্বয়ং রূপ। সেই স্বয়ং রূপ ভগবান থেকে প্রথম বিস্তার হয় বলরামের, বলরাম থেকে বিস্তার হয় দ্বারকার চতুর্ব্যূহ, অর্থাৎ বাসুদেব, শঙ্করসন, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চতুর্ব্যূহ। তারপর সেই শঙ্করসন থেকে বৈকুণ্ঠের, নারায়ণদের, অসংখ্য নারায়ণের বিস্তার হয় বৈকুণ্ঠ লোকে। আর তারপরে এই জগৎ সৃষ্টির জন্য সেই শঙ্করসনেরই একটি অংশ মহাবিষ্ণু, তিনি কারণদোষায়ী, তিনি কারণ সমুদ্রে শয়ন করেন, এবং তার নিঃশ্বাসের ফলে যে বুদবুদগুলি কারণ সমুদ্রে ওঠে, সেই এক একটি বুদবুদ হচ্ছে এক একটি ব্রহ্মাণ্ড। এইভাবে শাস্ত্রে চিৎজগৎ এবং জড়জগতের বর্ণনা রয়েছে। এখন এই স্বয়ংরূপ ভগবান অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের লীলাবিলাসকারী যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এই জড়জগতে, এই ব্রহ্মাণ্ডে একবার, ব্রহ্মার একদিনে একবার অবতীর্ণ হন। সৌভাগ্যক্রমে এইটি হচ্ছে সেই অষ্টবিংশতি চতুর্যুগ, অর্থাৎ এই যুগে আজ থেকে 5000 বছর আগে দ্বাপর যুগে স্বয়ং ভগবান লীলাবিলাস করে গেছেন। ভগবান তার সেই বৃন্দাবন লীলা প্রদর্শন বা লীলা বিলাস করার পর ভগবান সেই পরবর্তী কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন এই নবদ্বীপ ধামে। নবদ্বীপ নটি দ্বীপের সমন্বয়, নব মানে নয়, আর দ্বীপ হচ্ছে দ্বীপ। সেই নবদ্বীপ কিরকম? মধ্যেখানে একটি দ্বীপ, আর তার চারপাশে আটটি দ্বীপ একটি পদ্মফুলের মতো বিরাজ করছে। পদ্মফুলের কোরক, কোরকের মাঝখানে রয়েছে কোরক, সেই কোরকের চারপাশে রয়েছে পাপড়ি। প্রথম পর্যায়ে আছে আটটি পাপড়ি, তারপরে 100 পাপড়ি, এইভাবে সহস্রপত্র কমলম, গোকুলাক্ষং মহৎপদম, তৎকিঞ্জলকং তদংশানাং তৎপত্রাণি শ্রিয়াম অপি। ব্রহ্মসংহিতায় গোলকের এই বর্ণনা দেওয়া হয়েছে, এবং এই নবদ্বীপ হচ্ছে সেই গোলক। গোলক, গোলকের দুটি প্রকোষ্ঠ, একটি বৃন্দাবন, একটি নবদ্বীপ। বৃন্দাবনে রাধা কৃষ্ণ তাদের মাধুর্য লীলা বিলাস করছেন, এবং সেই রাধা কৃষ্ণই মিলিতভাবে নবদ্বীপে শ্রী গৌরসুন্দর রূপে ঔদার্য লীলা বিলাস করছেন। মাধুর্য লীলা মানে মধুর রসে ভগবান যে তার ভক্তদের সঙ্গে তার প্রেম বিনিময় করছেন সেটি হচ্ছে মাধুর্য লীলা, মধুর রসে যে লীলা, জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সমস্ত রসের মধ্যে সর্বোত্তম এবং সবচাইতে উজ্জ্বল রস শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর, তার মধ্যে সর্বোত্তম এবং সবচাইতে উজ্জ্বল রস কোনটি? মধুর রস। আর সেই মধুর রসটি পরম চরম পরাকাষ্ঠা হচ্ছে পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, পরকিয়া রস। এখন সেই বৃন্দাবনে ভগবান তার সেই মধুর লীলা বিলাস করছেন, তিনি তার ভক্তদের সঙ্গে কৃষ্ণ প্রেম আস্বাদন করছেন। আর নবদ্বীপে সেই কৃষ্ণচন্দ্রই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে ঔদার্য লীলা বিলাস করছেন। ঔদার্য লীলা মানে উদার, উদারভাবে তিনি এই যে ব্রহ্মার দুর্লভ প্রেম, সেই প্রেম তিনি বিতরণ করছেন। বিতরণটা ঔদার্যের লক্ষণ, তাই না? অন্যকে দান করাটি ঔদার্যের লক্ষণ, উদার ব্যক্তি দান করেন। তো যে যত বেশি উদার তিনি তত মূল্যবান সম্পদ দান করেন, তাই না? এখন এই জগতের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পত্তি কি? কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেম ব্রহ্মারও দুর্লভ, সেই ব্রহ্মারও দুর্লভ প্রেম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেচে যেচে সকলকে দান করছেন। ব্রহ্মারও দুর্লভ প্রেম তিনি সকলকে দান করছেন, সবাকারে যাচে যেচে যেচে তিনি দান করছেন। তার সেই প্রেমের প্রেম বিতরণের সহায়ক হচ্ছেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু সেই প্রেম বিতরণ লীলা বর্ণনা করে বলা হচ্ছে সংস্কৃততে, যথেষ্টং রে ভ্রাত কুরু হরি হরি ধান মনীষম তত ব সংসারাম্বুধি তরণদায় ময়ী লগেত। যথেষ্টং রে ভ্রাত, হে ভাইসব, তোমরা কুরু হরিহরি ধান মনীষম, তোমরা হরিহরি নাম হরিনাম কীর্তন করো। এই বলে তিনি বলছেন যে তাহলেই যথেষ্ট হবে, সেইটি যথেষ্ট। তত ব সংসারাম্বুধি তরণদায় ময়ী লগে, তাহলে এই সংসার সমুদ্র থেকে তোমাদের উদ্ধার করার দায়িত্বটি আমি গ্রহণ করব। তাহলে দেখো নিত্যানন্দ প্রভু কিভাবে কৃপা করছেন। তিনি বলছেন তোমরা কেবল মুখে হরিনাম করো, তাহলে তোমাদের এই সংসার সমুদ্র পার হওয়ার ভার আমি গ্রহণ করব। তাহলে কত সহজে কত অনায়াসে আমরা এই সংসার সমুদ্র পার হতে পারি। এই ভবসমুদ্র হচ্ছে দূরতিক্রম্য, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, দূরতিক্রম্য, অসম্ভব এই মায়া অতিক্রম করা। কিন্তু নিত্যানন্দ প্রভু বলছেন তোমরা যদি কেবল হরিনাম করো, তাহলে আমি তোমাদের এই সংসার পার করে নিয়ে যাওয়ার দায়িত্বভার গ্রহণ করব। তারই বাংলায় অনুবাদে বলা হচ্ছে, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। নিত্যানন্দ কি বলছেন, যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি। দন্তে তৃণ করি মানে অত্যন্ত বিনীতভাবে তিনি বলছেন যে আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, তোমরা গৌরহরির ভজনা করো এবং সেই মূল্য দিয়ে তোমরা আমাকে কিনে নাও। তাহলে নিত্যানন্দ প্রভু বলছেন যে তাকে এই কৃষ্ণ নামের মূল্য দিয়ে তাকে আমরা কিনে নিতে পারি। এইভাবে তিনি কৃপা করেছেন জীবদের। ভগবান শ্রীকৃষ্ণের এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভাবের কারণটি কি? তার কারণ দুটি, একটি হচ্ছে আভ্যন্তরীণ কারণ, আর একটি হচ্ছে বাহ্যিক কারণ। তার বাহ্যিক কারণটি কি সে সম্বন্ধে বলা হচ্ছে, অনর্পিত চরিং চিরাত করুণায়া অবতীর্ণ কল। যে বস্তুটি চিরাত অর্থাৎ দীর্ঘকাল অর্পণ করা হয়নি, দেওয়া হয়নি, কোনো অবতারে ভগবান যেই বস্তুটি দান করেননি, সেই বস্তুটি দান করার জন্য তিনি করুণায়া অবতীর্ণ কল, তিনি কৃপা করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। অনর্পিত চরিং চিরাত করুণায়া অবতীর্ণ কল, এবং সেই বস্তুটি কি? সমর্পয়িতুম উন্নত জল রসাং স্বভক্তি শ্রিয়াম। উন্নত উজ্জ্বল রসে তার যে নিজের ভক্তি, সেই ভক্তি সম্পদ, সেই ভক্তি শ্রী, ভক্তি সম্পদটি দান করার জন্য তিনি করুণা করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ তিনি তার নিজের ভক্তি দান করার জন্য, তার নিজের ভক্তি কিরকম ভক্তি না, উন্নত উজ্জ্বল রস, রসের ভক্তি, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম। সে উন্নত উজ্জ্বল রস বলতে কি বোঝাচ্ছে? মধুর রসে পরকীয়াভাবে যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, সেটি দান করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। স্বভক্তি শ্রিয়াম। হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত। হরি ভগবান যার অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো ঘন শ্যাম, তিনি পুরট সুন্দর দ্যুতি অর্থাৎ সোনার মতো অঙ্গকান্তি অবলম্বন করে, গৌরবর্ণ ধারণ করে তিনি এসেছেন। কৃষ্ণ এসেছেন কিভাবে? কৃষ্ণ এসেছেন তার অঙ্গকান্তি থেকে আচ্ছাদন করে, গৌর বর্ণ ধারণ করে এসেছেন। প্রকৃতপক্ষে কৃষ্ণের অঙ্গকান্তি কিরকম, কৃষ্ণের গায়ের রং কিরকম? ঘনশ্যাম। তো সেই রংটি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, যে তপ্ত কাঞ্চনের মতো অঙ্গকান্তি ধারণ করে তিনি অবতীর্ণ হয়েছেন। সেই শচিনন্দন গৌরহরি সদা হৃদয় কন্দরে স্ফুরতু ব শচিনন্দন। সেই শচিনন্দন গৌরহরি আমাদের হৃদয় কন্দরে প্রকাশিত হন। এইটি মহাপ্রভুর আবির্ভাবের বহিরঙ্গ কারণ, বাহ্যিক কারণ, অর্থাৎ কৃষ্ণ প্রেম দান করার জন্য তিনি এসেছেন। আবার তার আবির্ভাবের আভ্যন্তরীণ একটি কারণও রয়েছে, সেই কারণটিও চৈতন্য চরিতামৃততে তারপরেই বর্ণনা করা হয়েছে। সেটি কি? যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির অস্মাদ একাত মানবপি ভুবি পুরা দেহ ভেদ গতৌত চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ম চৈক্যমাপ্তং রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপম। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি। শ্রীকৃষ্ণ শক্তিমান এবং শ্রী রাধা হচ্ছেন তার শক্তি। সেই লাদিনী শক্তির মাধ্যমেই শ্রীকৃষ্ণ তার প্রেম আস্বাদন করেন, প্রণয় বিকৃতির লাদিনী শক্তি। এবং যদিও হ্যাঁ শক্তি এবং শক্তিমান এক তত্ত্ব, রাধা কৃষ্ণ একই তত্ত্ব, কিন্তু ভুবি পুরা দেহ ভেদ গতৌত, তারা ভিন্ন দেহে প্রকাশিত হয়েছেন, কৃষ্ণ এবং রাধা রূপে ভিন্ন দেহে প্রকাশিত হয়েছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান এবং শ্রীমতী রাধারানী হচ্ছেন লাদিনী শক্তির, আনন্দদায়িনী শক্তির মূর্তিমতী প্রকাশ। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির অস্মাদ একাত মানবপি, তারা যদিও এক আত্মা এক তত্ত্ব, কিন্তু ভুবি পুরা দেহ ভেদ গতৌত, তারা দুই দেহে প্রকাশিত হয়েছে, দেহ ভেদ হয়েছে। চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম, কিন্তু এখন তারা দুজনে ওই একত্রীভূত হয়ে এক হয়ে চৈতন্যাক্ষং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে বা চৈতন্য নামে চৈতন্য মহাপ্রভু রূপে প্রকাশিত হয়েছে। কিভাবে? চৈতন্যাক্ষং প্রকট মধুনা রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপ। শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব, রাধারানীর ভাবটি কিরকম, রাধারানীর অন্তরের ভাব কি প্রকার, তার অন্তরের ভাবটি ভক্তি ভাব, মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী। তো তার ভাবটি কি? ভক্তির, কৃষ্ণ ভক্তিতে তার অন্তর পরিপূর্ণ। এখন শ্রীকৃষ্ণ তার সেই অন্তরের ভাবটি, অর্থাৎ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি নিয়ে, কৃষ্ণ ভক্তির ভাব অবলম্বন করে এবং শ্রীমতী রাধারানীর দ্যুতি, দ্যুতি মানে দেহের ছটা, দেহের বর্ণ নিয়ে অবতীর্ণ হয়েছেন। এখন রাধারানীর অঙ্গকান্তিটি কিরকম? কুমকুমাক্ত কাঞ্চনাব্জ গর্বহারি গৌরভা পীত নাঞ্চি তাবজ গন্ধ কীর্তি নিন্দি সৌরভা। রাধারানীর গায়ের রংটি কিরকম? কুমকুমাক্ত কাঞ্চনাব্জ, যে তপ্ত কাঞ্চনের সঙ্গে যদি কুমকুম, কুমকুমের লালটি মেশানো হয় তাহলে যেই রংটি হয় সেটি রাধারানীর গায়ের রং। অতএব কৃষ্ণ সেই রংটি অবলম্বন করে এসেছেন। তাহলে রাধারানীর ভাব আর রাধারানীর অঙ্গকান্তি অবলম্বন করে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে। রাধা ভাব দ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। তারপরে বলা হচ্ছে যে কেন এইভাবে তিনি এলেন, তার কারণটি হচ্ছে যে কৃষ্ণ তিনি ভাবলেন শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদৃশ, শ্রী রাধারানীর প্রণয়, কৃষ্ণের প্রতি রাধারানীর যে প্রেম সেই প্রেমের মহিমাটি কিরকম। শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদৃশ বানৈ বাসাদ্য জেনাদ্ভুত মধুরিমা কিদৃশ বা মদীয়, আর আমার মধ্যে কি এমন মাধুর্য রয়েছে যার ফলে রাধারানী আমার প্রতি এইভাবে আকৃষ্ট হয়। প্রথমটি, প্রথম কারণটি কি? শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদৃশ, রাধারানীর প্রণয়ের মহিমাটি কিরকম। বানৈ বাসাদ্য জেনাদ্ভুত মধুরিমা কিদৃশ বা মদীয়, যেন অদ্ভুত মধুরিমা কিদৃশ বা, কিদৃশ মানে কিরকম, মদীয় মানে আমার, এই আমার মধ্যে কি মাধুর্য রয়েছে যার ফলে রাধারানী এইভাবে আমার প্রতি আকৃষ্ট হয়, এবং জেনাই বাসাদ্য জেনাদ্ভুত মধুরিমা কিদৃশ বা মদীয় সৌখ্যাঞ্চাস্য মদনুভব তো কিদৃশ, এবং আমাকে অনুভব করে আমাকে ভালোবেসে রাধারানী কি আনন্দ অনুভব করেন, আস্বাদন করেন, এই তিনটি বিষয়ে কৃষ্ণের জানার বেটি লোভাত লোভ হয়েছিল, এবং সেইটি জানার জন্য তাই কৃষ্ণকে রাধারানীর ভাব অবলম্বন করে আসতে হয়েছে। কেন রাধারানীর ভাব অবলম্বন না করলে কৃষ্ণ এই তিনটি তত্ত্ব জানতে পারছেন না। সৌখ্যাঞ্চাস্য মদনুভবত কীদৃশ বেতি লোভাদ তদ ভাবাদ্য সমজনী শচীগর্ভ সিন্ধৌ হরিন্দু। সমুদ্র মন্থনের ফলে ক্ষীর সমুদ্র থেকে যেমন চন্দ্রের উদয় হয়েছিল, ঠিক তেমনি শচীমাতার গর্ভরূপ সিন্ধু থেকে সিন্ধু মন্থনের ফলে চৈতন্য চন্দ্রের উদয় হয়েছে। তো এটি হচ্ছে আভ্যন্তরীণ কারণ কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণের আবির্ভাবের। অতএব আমরা বুঝতে পারলাম কি জন্য কৃষ্ণ এসেছেন। একটি কারণ হচ্ছে কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য, কিন্তু সেটি বাহ্যিক কারণ। আর আভ্যন্তরীণ কারণটি কি, রাধা প্রেম, রাধা প্রেমের পূর্ণ মহিমা হৃদয়ঙ্গম করার জন্য। এই তত্ত্ব শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথমেই বিশ্লেষণ করা হয়েছে। তাই বলা হচ্ছে যে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়ার কথা, শ্রী চৈতন্য মহাপ্রভুর যে অপূর্ব তত্ত্ব সেটি বিচার করে দেখো, বিচার করে দেখলে চিত্তে চমৎকৃত হতে হবে। এখন এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের এই কারণ এবং চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কি, চৈতন্য এইভাবে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু কি শিক্ষা দিলেন, সেটি পাঁচটি বিষয় রয়েছে শিক্ষার। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে আমরা একদিক দিয়ে দেখতে পাই তিনি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, তার যে দর্শন সেটিকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু বেদের যে নিগূঢ় তত্ত্বজ্ঞান, সে যেটি তিনটি পর্যায়ে প্রকাশিত, অর্থাৎ সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন, এই তিনটি তত্ত্বে তিনি প্রকাশ করেছেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে দান সেটি অকল্পনীয়। তিনি যেভাবে জীবকে কৃপা করেছেন, ভগবান এইভাবে অবতীর্ণ হয়ে যে কৃপা করেছেন সেটা আমাদের কল্পনারও অতীত। তাই জন্য বলা হচ্ছে যে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করে দেখো। বিচার করলে আমরা কি দেখতে পাবো, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার, চিত্তে আমরা চমৎকৃত হব, আমরা দেখতে পাবো যে কি এক অমূল্য সম্পদ মহাপ্রভু আমাদের দিয়ে গেছেন। আমরা পরে সেটা আলোচনা করব, মহাপ্রভু নিজে কোনো গ্রন্থ লিখে যাননি, নিজে লিখিতভাবে কিছু রেখে যাননি, তিনি কেবল শিক্ষাষ্টক এই আটটি শ্লোকের মাধ্যমে কেবল তিনি